বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 মার্চ, 19 ফাল্গুন এবং ফার্সি 14 ইসফান্দ রেডিও তাহানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনে অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, ইরাকে মার্কিন ঘাঁটি আইনুল আসাদে হামলার কারণ ও সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো উন্নতি হয়নি, বরং ধারাবাহিকভাবে নাগরিক স্বাধীনতার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরও একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা রাজনৈতিক খেলার জায়গা নয়, ইউরোপকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। চীনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি, ওয়াশিংটনকে সরাসরি অভিযুক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর পর আগামী 30 মার্চ থেকে খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্কুল। এবং 19 মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের গৃহবন্দী নেতা ওমর ফারুক। ভারতের পশ্চিমবঙ্গে বিভাজনের ষড়যন্ত্র চলছে বলে বিজেপির অভিযোগ। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত পরিবেশনা রয়েছে আমি মোহাম্মদ আমির হোসাইন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন তিন ইউরোপীয় দেশকে বুঝতে হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA রাজনৈতিক খেলার জায়গা নয়। তিনি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জাতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। রুহানি বলেন IAEA এটা ভালো করেই জানে যে ইরান আন্তরিকভাবে সহযোগিতা করছে। তিনি বলেন IAEA এর প্রতিবেদনগুলোতে বারবারই ইরানের সহযোগিতার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক নষ্ট না করতে তিন ইউরোপীয় দেশ ও IAEA এর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। তিন ইউরোপীয় দেশের উদ্দেশ্যে রুহানি বলেন IAEA এর কাজ হচ্ছে কারিগরি বিষয়ে দেখাশোনা করা, সম্প্রতি আমরা IAEA এর সঙ্গে একটা সমঝোতায় পৌঁছেছি, এই সমঝোতা বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত। হেগের একটি আদালতে ইরানের দায়ের করা মামলায় হেরে গেছে আমেরিকা। আদালতের রায় অনুযায়ী ইরানকে এখন $3,70,00,000 অর্থ দিতে হবে। 1981 সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য ইরান আমেরিকার বিরুদ্ধে ওই মামলা করেছিল। আলজিয়ার্স চুক্তি অনুযায়ী আমেরিকায় আটক ইরানের সম্পদ ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু মার্কিন অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে কিংবা দেরি করেছে। এরপর ইরান হেগের আদালতে মামলা করে। গতকাল ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে, যার কারণে আমেরিকা এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে। ১৯৮২ সালে ইরান ওই মামলা করেছিল। ১৯৯২ সালে আদালত প্রাথমিক রুলিং ইস্যু করে। চূড়ান্ত রায়ে ইরানকে ২ কোটি ৯০ লাখ ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, আর অর্থ দিতে দেরি হলে আরও ৮০ লাখ ডলার দিতে হবে। হেগের আদালতের যে ট্রাইব্যুনালে মামলার বিচার হয়েছে তাতে ইরান ও আমেরিকা দুদেশেই ৩ জন করে আইনজীবী নিয়োগ দিয়েছিল। ইরান বলেছে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদের রকেট হামলা সন্দেহজনক, এতে ইহুদিবাদী ইসরায়েল জড়িত থাকতে পারে। গতকাল কাতারের আল জাজিরা টেলিভিশনে আরবি বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে। গতকালই দিনের প্রথম ভাগে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। ওই কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে ওয়াশিংটন সাধারণত এ ধরনের হামলার জন্য ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে দায়ী করে থাকে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কাভেনি বলেছেন তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন প্রাথমিকভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রজেক্টে এই সম্পর্ক স্থাপন করা হবে। ২০২৩ সালে ডাবলিন তেহরানে দূতাবাস খুলবে বলেও তিনি উল্লেখ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে যখন বেইজিংয়ের টানাপোড়েন বাড়তে শুরু করেছে তখন তিনি এই মন্তব্য করলেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর পর চীনের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে গতকাল দেওয়া বক্তৃতায় শি জিনপিং বলেন বর্তমান বিশ্বে গোলযোগের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমেরিকা, একইভাবে চীনের জন্যও বড় হুমকি ওয়াশিংটন। তবে প্রাচ্যের উত্থান ঘটছে এবং পাশ্চাত্য ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। শিপিং বিশ্ব প্রেক্ষাপটে চীনের দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা তুলে ধরবেন বলে কথা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর পর আগামী ৩০ মার্চ থেকে বাংলাদেশের স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর পর আগামী ৩০ মার্চ থেকে বাংলাদেশের স্কুলগুলি খুলে দেওয়া হচ্ছে। তবে চলতি শিক্ষাবর্ষের ৩ মাস পরে স্কুল খুললেও ডিসেম্বরের মধ্যে ৯ মাসে সেশন শেষ করার লক্ষ্য রেখে সংক্ষিপ্ত ও পরিবর্ধিত একটি পাঠ্যসূচি প্রণয়ন করা হচ্ছে। এর আগে সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশ করা হলেও সেটি এখন আরও কমানোর সব প্রস্তুতিও শেষ করেছে সংশ্লিষ্ট বিভাগ। তাছাড়া দীর্ঘ এক বছর পরে ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মানসিকভাবে উৎফুল্ল রাখতে নেওয়া হচ্ছে এই স্বল্প সিলেবাসের কৌশল। এরই প্রথম ধাপ হিসেবে সিলেবাস কমানো হচ্ছে সব ক্লাসের। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনেকেই মনে করছেন আগামী ৩০ মার্চ স্কুল কলেজ খুললেও চলতি শিক্ষাবর্ষের ৩ মাস চলে যাচ্ছে, তাই বছরের বাকি ৯ মাস হয়তো শিক্ষার্থীদের পড়াশোনার চাপ বাড়বে। শিক্ষার্থীদের এই ভীতি কাটাতেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সিলেবাস কমানোর উদ্যোগ নিয়েছে। যদিও এর আগেই মাধ্যমিক স্তরের সিলেবাস কমিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল, এখন আগের সেই পরিবর্ধিত সিলেবাস আরও কাটছাট করে সংক্ষিপ্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় সম্প্রতি এনসিটিবির সংশ্লিষ্ট বিভাগ থেকে মাধ্যমিকের জন্য সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেখানে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরিমার্জিত ও সংক্ষিপ্ত বিষয়বস্তুর আলোকে সিলেবাস দেয়া হয়। এখন নতুন করে সেই সিলেবাস আরও সংক্ষিপ্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন করোনায় কম বেশি যতটুকু ক্ষতি হোক না কেন চলতি শিক্ষাবর্ষে আমরা শিক্ষার্থীদের মানসিক কোনো চাপ দিতে চাই না, তাই সিলেবাস কমিয়ে তাদের মনোবলকে আরও বাড়াতে চাই। তিনি বলেন স্কুল যখন খোলা হবে ওই সময় থেকেই সংক্ষিপ্ত সিলেবাস পড়াশোনা শুরু হবে। সংক্ষিপ্ত এই সিলেবাস শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য করা হচ্ছে, বাকি শ্রেণীগুলোতে শিক্ষকরা যতটুকু পড়াতে পারবেন ঠিক ততটুকুর উপরেই মূল্যায়ন করবে শিক্ষা প্রতিষ্ঠান।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ইন্তেকাল করেছেন। বুধবার দিবাগত রাত 1:15 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এইচ টি ইমামের বয়স হয়েছিল 82 বছর। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মুখপাত্র শমিক ভট্টাচার্য রাজ্যে বিভাজনের ষড়যন্ত্র চলেছে বলে মন্তব্য করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও দলীয় মুখপাত্র শমিক ভট্টাচার্য ফুরফুরা শরীফের পীরজাদা ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজানের রাজনীতি সম্পর্কে সতর্ক করে রাজ্যে বিভাজনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ বৃহস্পতিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন যে বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে, তাতে বাংলা কোন দিকে যাবে, আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করবে ভাইজান।
যে সাম্প্রদায়িক রাজনীতি, যে বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে, বাংলা কোন দিকে যাবে, আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করবে ভাইজান, এটা বাংলার মানুষ মেনে নেবেন কিনা সেটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভরশীল।
শমিক ভট্টাচার্য আরো বলেন, ফরওয়ার্ড ব্লক ভাইজানের কাছে আত্মসমর্পণ করেছে।
নেতাজির তৈরি পার্টি সেও আজকে ভাইজানের কাছে আত্মসমর্পণ করেছে। তেলেঙ্গানা আন্দোলনের স্মৃতি বিজড়িত যে কমিউনিস্ট পার্টি এখনো মানুষের সামনে বক্তব্য রেখে চলেছেন, এখনো যারা সেই তাদের অতীতে বিভিন্ন শ্রমিক আন্দোলনের খাদ্য আন্দোলনের গল্প বলেন, তাদের সমস্ত আন্দোলন শেষ হয়ে গিয়েছে আজকে ভাইজানের রাজনীতির কাছে। এই নির্লজ্জ সাম্প্রদায়িক শোষণ, এই নির্লজ্জ রাজনৈতিক আত্মসমর্পণ, পশ্চিমবঙ্গকে দ্বিতীয়বার বিভাগের সামনে করে দেওয়ার যে চক্রান্ত চলেছে, এই মুর্শিদাবাদ কংগ্রেস বিধ্বস্ত বামপন্থী এবং তার সঙ্গে ভাইজানের নেতৃত্বে।
বলছিলেন শমিক ভট্টাচার্য। ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সম্প্রতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে নয়া দল গঠন করেছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী সাধারণ মানুষের মধ্যে ভাইজান নামে পরিচিত।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে রাজ্যের হুরিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীর ওয়াইজ ওমর ফারুককে মুক্তি দিয়েছে সরকার। 19 মাস গৃহবন্দী থাকার পর গতকাল তাকে মুক্তি দেওয়া হয়। 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 ধারা বাতিল করার পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়। এদিকে মীর ওয়াইজ ওমর ফারুক বলেছেন তাকে এখনও মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গতকাল একদিনেই নিহত হয়েছেন 38 জন, জাতিসংঘের তথ্য জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর গতকালই সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গতকাল মিয়ানমারের বিভিন্ন শহরে লোকজন বিক্ষোভে নামলে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের উপর তাজা গুলি ছোড়ে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকার সঙ্গে আমাদের সরাসরি কোনো আলোচনা হয়নি, যোগাযোগ যা হয়েছে তা ওমানের মধ্যস্থতা হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে তিনি একথা বলেছেন। ইয়েমেন সরকারের যে কোনো আলোচনার নেতৃত্ব দেন আব্দুস সালাম। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, ইয়েমেন যুদ্ধের জন্য অন্য কোনো দেশকে অভিযুক্ত না করে বরং আমেরিকাকেই এর দায় দায়িত্ব নিতে হবে। আর এরই সঙ্গে আপাতত শেষ করছি বিশ্ব সংবাদ। সবাই ভালো ও সুস্থ থাকুন। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে অন্তত 10টি রকেট হামলা হয়েছে। এ হামলার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে অন্তত 10টি রকেট আঘাত হেনেছে। এতে সেনা কর্মকর্তা সহ 3 মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সরকার বলেছে তাড়াহুড়া না করেই এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। গত এক বছরে ইরাকে মার্কিন দূতাবাস সহ মার্কিন নানা অবস্থানে প্রায়ই হামলা হয়েছে। এসব হামলাগুলোর নানা কারণ থাকতে পারে। প্রথমত, ইরাকের সঙ্গে শত্রুতাপূর্ণ এবং দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী মার্কিন আচরণ। ইরাকের প্রতিরোধকামী ও সন্ত্রাস বিরোধী সেনা কমান্ডারদের উপর বারবার পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন সেনারা। গত বছরের প্রথম দিকে ইরাকে মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাসতাস সাবির উপপ্রধানের শাহাদাতের পর মার্কিন বিশ্লেষকরাই বলেছিলেন যে ইরাকে মার্কিন সেনারা আর কখনো নিরাপদ থাকবে না। ইরাক ও সিরিয়ায় লেলিয়ে দেয়া নানা সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি মার্কিন সহায়তাও ইরাকি ও সিরীয়দের মধ্যে মার্কিন বিরোধী তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, ইরাকের সংসদ মার্কিন সেনাদেরকে সেদেশ থেকে বের করে দেওয়ার আইন পাশ করা সত্ত্বেও এ বিষয়ে বর্তমান ইরাকি সরকারের দুর্বল ভূমিকা। তৃতীয়ত, ইরাকের বেশিরভাগ জনগণের কাছে অস্ত্র থাকায় এবং প্রতিরোধকামী বহু সশস্ত্র দল গড়ে ওঠায় তাদের নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ইরাকের জনগণ সহ প্রতিরোধকামী সব দল ও গ্রুপই মার্কিন বিরোধী। চতুর্থত, ইরাকে এমন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা মার্কিন সেনাদের বিতাড়নকে গুরুত্ব দেয় না, বরং তারা কয়েকটি ইরাকি গ্রুপ ও বাইরের শক্তির ইঙ্গিতে ইরাকি প্রতিরোধকামী শক্তিগুলো ইরানকে ইরাকের নিরাপত্তার জন্য হুমকি বলে প্রচার করছে। তারা এই উদ্দেশ্য হাসিল করতে মাঝে মধ্যে মার্কিন দূতাবাস ও অন্যান্য মার্কিন অবস্থানে হামলা চালিয়ে এসব হামলাকে ইরানপন্থী ইরাকি প্রতিরোধকামীদের কাজ বলে দাবি করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো উন্নতি হয়নি, বরং ধারাবাহিকভাবে বাংলাদেশের নাগরিক স্বাধীনতার অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের বার্ষিক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2021 ডেমোক্রেসি আন্ডার সিজ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল বুধবার। বিশ্বের 195 দেশের এবং 15 অঞ্চলের গণতান্ত্রিক স্বাধীনতার চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবছরের মতো এবারের প্রতিবেদনে রাজনৈতিক ও নাগরিক অধিকার এই দুই বিষয় বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক স্বাধীনতার স্কোর নির্ণয় করা হয়েছে। প্রতিবেদনে গণতন্ত্রের মানদণ্ডের 100 পয়েন্টের মধ্যে এবার বাংলাদেশের অর্জন 39। সে অনুযায়ী বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা এখন আংশিক মুক্ত দেশের কাতারে রয়েছে। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকারকে আজকে কেড়ে নেওয়া হয়েছে, স্বাধীন চিন্তা মত প্রকাশের যে অধিকার, এবং সেটা বললেই সেটাকে সরকারের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে আজকে চিহ্নিত করে এটাকে অজুহাত হিসেবে ধরে আজকে সকল প্রতিপক্ষের বিরুদ্ধে একটা অভূতপূর্ব দমন নিপীড়ন হয়রানি মিথ্যা মামলা, এটাকে আজকে সরকার তার কৌশল হিসেবেও আজকে তারা গ্রহণ করেছে। ফলে এরকম একটা জায়গা থেকে আন্তর্জাতিক সম্প্রদায় তারা তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠা তারা প্রকাশ করেছে, সেটা ভালো, কিন্তু এটাতে বাংলাদেশের পুরো চিত্রটা তাতে কিন্তু বেরিয়ে আসছে না। সরকার পাকিস্তানি জমানার সমালোচনা করে, পাকিস্তানিরা যেমন আমাদের ভাষার অধিকার তারা কেড়ে নিয়েছে, এই সরকারও আজকে তারা আমাদের কথা বলার অধিকারকে আজকে তারা কেড়ে নিচ্ছে।
ফ্রিডম হাউসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বিরোধী দল, তাদের জোটের শরিক, সমালোচক, মিডিয়া ও নাগরিক সমাজের কণ্ঠস্বরকে ধারাবাহিকভাবে হয়রানির মাধ্যমে রাজনৈতিক শক্তি সুসংহত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুর্নীতি একটি মারাত্মক সমস্যা এবং দুর্নীতি বিরোধী প্রচেষ্টাগুলো রাজনৈতিক ক্ষমতার প্রয়োগে দুর্বল হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং দায়মুক্তির নজিরও রয়েছে। এছাড়া এই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, 2016 সাল থেকে এদেশে ইসলামী চরমপন্থার ঝুঁকি তৈরি হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA রাজনৈতিক খেলার জায়গা নয়, ইউরোপকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। চীনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি, ওয়াশিংটনকে সরাসরি অভিযুক্ত করলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর পর আগামী 30 মার্চ থেকে খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্কুল, এবং 19 মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের গৃহবন্দী নেতা ওমর ফারুক। ভারতের পশ্চিমবঙ্গে বিভাজনের ষড়যন্ত্র চলছে বলে বিজেপির অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলছি রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205373। বাংলাদেশে আমাদের ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর এরই সঙ্গে শেষ করছি আমাদের নৈশ অধিবেশন। সবাইকে রইল সালাম ও শুভেচ্ছা। Thank you.